আসসালামু আলাইকুম। দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে 5 নম্বর পর্বে আমি হোস্ট তানভীর এবং আমার সাথে কো-হোস্ট আশিক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের সাথে আছে মাহবুব ভাই, আর গেস্ট হিসেবে আছেন অপু ভাই। আমি যখন বলি অপু ভাই, তখন একটা নামই মাথায় আসে, সেটা হচ্ছে শরীফ আবু হায়াত অপু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তাকে চিনি। অপু ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন।
আচ্ছা, তো উপহার সাথে আমরা উপহাকে কিভাবে পরিচয় করে দেওয়া যায় এটা নিয়ে আমি অনেক চিন্তা করতেছিলাম। কেউ তাকে মনে করে লেখক, কেউ মনে করে কবি, কেউ মনে করে উদ্যোক্তা, কেউ মনে করে প্রকাশক। মাহবুব ভাই বলেন আপনি কিভাবে ওনাকে পরিচয় করে দেওয়া যায়।
মানে ওই শাহবাগী পিরিয়ডে, ইনফ্যাক্ট
হ্যাঁ
শাহবাগী পিরিয়ডে সবাই ছাগু ছাগু বলতো। তো অপু ভাই তখন একটা নিজেই ছাগলের পিকচার দিয়ে রাখছিল, প্রোফাইল পিকচার, খেয়াল আছে মনে হয়। তো তখন দেখলাম
ভাই নাকি
অনেক,
কম্বল টম্বল বিতরণ করে অনেক।
না ওটা তো
ভাইয়ের যে
পরে আসছে, ওটা
ভাইয়ের
তো
যে
পরে
মেইন
আসছে।
ইয়েটা আসলে সবচেয়ে বেশি মানে অ্যাপ্রিশিয়েট করার মতো, সেটা হচ্ছে সরবর। সরবর নিয়ে ইনশাল্লাহ আমরা সেপারেট একটা এপিসোডে কথা বলার ইচ্ছা আছে আমার, আই থিঙ্ক। আজকে অবশ্য আমরা ডিফারেন্ট টপিকে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাঙালির হাজার বছরের উৎসব পহেলা বৈশাখ।
ঐতিহ্য
এটা
ঐতিহ্য
নিয়ে কথা, ঐতিহ্য শাসিত
প্রাণের
বাংলার
উৎসব বলতে।
প্রাণের উৎসব, রাইট? আচ্ছা, তো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের বর্তমান রিয়েলিটিতে দেখি যে লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে যে পহেলা বৈশাখের টপিকটা আসলে একটা ডাইলেমা বা একটা ডিবেট তৈরি হয় যে আমাদের মুসলিমদেরকে আসলে পহেলা বৈশাখ পালন করা উচিত কিনা, বা লাইক দিস। তো একটা একটা ব্লক ডেফিনেটলি মনে করি যে না, উচিত না, আর একটা ব্লক মনে করতেছে হোয়াটস রং ইন দ্যাট, যে সমস্যা কি। এখন এবার অনেক রকম কোশ্চেন আমরা শুনি যে আচ্ছা, বাংলায় বাংলাদেশের মুসলিমরা অনেকদিন ধরে আছে, বাংলাদেশ তো 1971, বাট বাংলা এই রিজিয়নে মুসলিমরা আই থিঙ্ক 1000 বছর পর ধরে পড়ে আছে। এতদিন ধরে নববর্ষ চলে আসছে 1000 বছর ধরে, হঠাৎ তোমরা হুজুররা এটা নিয়ে কেন ইস্যু করতেছো তোমরা? মানে এটা অ্যাজ ইফ যেটা মানে এই ডাইলেমাটা, আমার প্রশ্ন হচ্ছে উপহার কাছে ফার্স্ট কোশ্চেন, যে এই ডাইলেমাটা হঠাৎ কেন পোস্ট 2000 এই টাইমটাতে রাইজ করলো, এই ডিবেটটা, ডাইলেমাটা কেন? এর আগেও তো আসলে বলতে পারি যে কোএক্সিস্ট করছে না ইসলাম বাঙালি কালচারের সাথে, তাহলে এখন কেন আসলে এটা কোএক্সিস্টেন্সের সমস্যা হচ্ছে?
আমার বুঝে যে আমরা যখন ছোট ছিলাম, আমার ফ্যামিলি একটা ট্র্যাডিশন ছিল যে আমরা সবসময় পয়লা বৈশাখে আমরা পান্তা ভাত খাইতাম। পান্তা ভাতের সাথে শুটকি ভর্তা, কখন আলু ভর্তা, কাঁচা কাঁঠালের তরকারি, এটা ছিল মাস্ট। আমার ছোটবেলার একটা বড় সময় স্মৃতি আছে যে পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ 13ই এপ্রিল, মানে পয়লা বৈশাখের আগের দিন 13ই এপ্রিল আমরা ঘুরে বেড়াচ্ছি যে কোথায় কাঁচা কাঁঠাল পাওয়া যায়, সেই কাঁচা কাঁঠাল আমরা নিয়ে আসবো, সেটা আমাদের বাসায় রান্না হবে তরকারি। তো আমার আব্বা আম্মা দুজনেই কিন্তু বেশ ভালো প্র্যাকটিসিং মুসলিম, তারা কোরআন পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন। তো তারপরেও কিন্তু আমাদের এটা হইতো, এমনকি আমার এটাও মনে আছে যে আমরা অনেক ছোট যখন ছিলাম তখন আব্বা আমাদেরকে একবার একটা মেলায় নিয়ে গেল, পয়লা বৈশাখের মেলা, সেটা হয়েছিল আসাদ এভিনিউতে, সরি আসাদ এভিনিউ না, মানিক মিয়া এভিনিউতে। তখন মানিক মিয়া এভিনিউ মাঝখানে কোনো ইয়ে ছিল না, ডিভিশন ছিল না, বড় পুরোটা একসাথে একটা ছিল। তখন ওখানে বড় একটা মেলা হইলো, ওই মেলাতে আমরা গেছিলাম। তো তার মানে আমি যেটা বুঝি যে একটা সময় মোটামুটি পয়লা বৈশাখ এবং ওই পয়লা বৈশাখের সাথে যে সম্পর্কিত যেমন হাল খাতা বা মেলা, এইগুলো কিন্তু বাংলাদেশি যারা মুসলিম তারা মোটামুটি করতো। হয়তো এখন যেভাবে করতেছিল, যে আরো যে অনুষঙ্গগুলো যুক্ত হয়েছে, মঙ্গল শোভাযাত্রা, এগুলো হয়তো ছিল না, কিন্তু বাকি অনেক কিছু ছিল। এখন এরপরে যে তোমার যে প্রশ্নটা তানভীর, যে 2000 সালের পরে কেন একটা ইয়ে শুরু হইলো, এটা নিয়ে একটা আপ্রোর শুরু হইলো, এবং আমার মনে আছে যে মোহাম্মদপুরে আলামিন মসজিদে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবার এটা নিয়ে খুতবা দিছিল, খুতবা দেওয়ার পরে একজন মহিলা তো ভয়ঙ্কর খেপে গেছে। তা আব্দুল আলামিন মসজিদে যারা, যেসব মহিলারা সলাত পড়তে যান, জুমা পড়তে যান, তারা বেশ ইসলাম বোঝা বা জানা বা মানতে চাওয়া মহিলা, সে বলছে যে আমি পয়লা বৈশাখে আমার বাসায় বসে আমি এইটা করবো, ওটা করবো, এটা কি সমস্যা, আমি তো কোনো শরীয়ত বিরোধী কাজ করতেছি না। তো মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের যেই ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যেই সংস্কৃতির আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা সত্যি কথা বলতে গেলে অনেক পরিষ্কার হয়েছে, কারণ আমাদের কাছে ইসলামিক লিটারেচার যেটা অ্যাভেলেবল ছিল সেটা পরিমাণ অনেক বাড়ছে, বাংলা বা ইংরেজিতে বিশেষ করে প্রচুর লেখা অ্যাভেলেবল হয়েছে, সেটা আমরা পড়ছি। পড়ার পরে কালচার, কোন কালচারটা নেওয়া যাবে, কোন কালচারটা নেওয়া যাবে না, এইটার ব্যাপারে আমাদের একটা বোধ জাগ্রত হয়েছে। এই জাগ্রত হওয়ার পরে মোটামুটি এরপর থেকে হয়তো হুজুরদের আপত্তি পয়লা বৈশাখের ব্যাপারে, পয়লা বৈশাখের ইন ইটসেলফ এর ব্যাপারে একটা আপত্তি শুরু হয়েছে। তো সুতরাং 2000 সালের পরবর্তীতে কেন, এটা আমি বলবো যে ইসলামিক নলেজের একটা অ্যাওয়াকেনিং বা প্রচার, এটা আসলে মূলত দায়ী।
আচ্ছা, তো এখন আপনার আপনার কাছে কি মনে হয় যে আসলে কনফ্লিক্ট বা মানে পয়েন্ট অফ কন্টেনশনটা কোন জায়গায়, যে কোন জায়গায় আসলে কনফ্লিক্ট হচ্ছে? মানে আমরা কি এভাবে বলতে পারি যে এটা একটা বড় ফ্রেমওয়ার্ক, যে কালচার ভার্সেস ইসলাম, দেশ নাকি ধর্ম, এই কালচার বা এই কনফ্লিক্টের কোন একটা পার্ট হিসেবে দেখতে পারি আমরা জিনিসটাকে?
আমি পার্সোনালি কনফ্লিক্ট ওরিয়েন্টেড মানুষ না, আমি কনফ্লিক্ট রেজলিউশনের পক্ষপাতী। তো আমি আসলে দেশ না ধর্ম এইটাকে এরকম কনফ্লিক্ট হিসেবে সামনে প্রেজেন্ট করতে চাই না। তো এখন কিন্তু পয়লা বৈশাখের কথা যদি আসে বা পয়লা বৈশাখ ধরনের অন্যান্য যেগুলা, এগুলাকে কি আমরা আসলে কনফ্লিক্ট মনে করব নাকি কনফ্লিক্ট মনে করব না, এটার জন্য আমাদের একটা ইসলামিক বেসিক্স রুল, বেসিক রুলিং এর আন্ডারস্ট্যান্ডিং দরকার। যেমন বাঙালি লুঙ্গি পরবে কি লুঙ্গি পরবে না, গেঞ্জি পরবে কি না, সে কাঁচা কাঁঠালের তরকারি খাবে কি না, এই ব্যাপারগুলো কিন্তু আসলে কালচারের ব্যাপার। কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া একেবারেই বাংলা কালচারের ব্যাপার, কিন্তু কেন পয়লা বৈশাখের দিন কাঁচা কাঁঠালের তরকারি খাইতে হবে অথবা কেন পয়লা বৈশাখের দিন কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া যাবে না, এইটা আসলে আমরা ইসলামের বেসিক্সে যদি যাই তাহলে আমরা দেখবো যে উদযাপন জিনিসটা, উদযাপন এই উদযাপনের কিন্তু ইসলামিক ফর্ম পুরোপুরি আলাদা। মানে অন্য কোন রিচুয়াল, অন্য কোন ধর্মের সাথে বা অন্য কোন সংস্কৃতির সাথে ইসলামিক উদযাপন সংস্কৃতিটা মিলে না। যেমন আমরা কাঁচা কাঁঠালের তরকারি খাইতাম, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি যে দিতাম মানুষজনকে এটা আমার মনে পড়ে না। কিন্তু কুরবানির ঈদের দিন যে আমরা গরুর মাংস গোশত রান্না করতাম এবং সেটা যে প্রতিবেশীদেরকে দিতাম, ইফতার যে প্রতিবেশীদেরকে দিতাম, তারপর রোজার ঈদে যে প্রতিবেশীরা আমাদের বাসায় আসতো খাইতো, এটা কিন্তু আমার মনে পড়ে। তার মানে ইসলামিক যে উদযাপন গুলা, এই উদযাপন গুলা অনেকটা জনহিতকর টাইপের, যে আমি একা একাকি না, আমি মানুষজনকে নিয়ে করতেছি, আমি সমাজকে ইনভলভ করতেছি, আমি গরিব মানুষদেরকে ইনভলভ করতেছি, আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে ইনভলভ করতেছি। কিন্তু অন্য যেই সাংস্কৃতিক ব্যাপারগুলা, উদযাপন গুলা, পয়লা বৈশাখের কথা আমরা যদি বলি বা অন্য যেটাই দেখি, সেটাই আমি দেখি এটা কিন্তু বেশ স্বার্থপর। ইলিশ মাছ কিনে নিয়ে আমি বাসায় যাচ্ছি আমি খাবো, আমি কিন্তু ইলিশ মাছ কিনে মানুষকে, গরিব মানুষকে দিচ্ছি না, বা ইলিশ মাছ চারটা কিনতে হবে, চারটার মধ্যে দুইটা আমি খাবো দুইটা মানুষকে দিব, এরকম কোনো কিন্তু এই ধরনের কোনো কালচার কিন্তু আমরা ওরকম দেখি না। বরং দেখা যাচ্ছে যে মানুষজন 20,000-30,000 টাকা করে গত বছর ইলিশ বিক্রি হয়েছে, এক জোড়া ইলিশ 30,000 টাকা বিক্রি হয়েছে, এটা শো অফের পুরোপুরি ব্যাপারটা চলে আসছে এবং এখানে স্বার্থপরতার একটা ব্যাপার চলে আসছে। তো এগুলো ঈদের মধ্যে ঢুকছে এটা ঠিক, কিন্তু এই সংস্কৃতিটা আসলে স্বার্থপর ভাবে উদযাপনের সংস্কৃতিটা কখনো ইসলামী সংস্কৃতি না। তো এই ক্ষেত্রে আমি এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে কোনোই আমরা সভ্য আমরা কোনো সাংস্কৃতিক ব্যাপার বলবো যে এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, এটা থাকতেই পারে, এই অঞ্চলের একটা মানুষের সংস্কৃতি আলাদা থাকতেই পারে, কিন্তু সেই সংস্কৃতিগুলো কি আসলে ইসলামিক যে নর্মস, যে বেসিক প্রিন্সিপালগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এইগুলোর সাথে মিলে কিনা এটা আমাদেরকে একটু মিলে দেখতে হবে। যদি আমরা মিলে দেখি তাহলে আমরা দেখবো যে বছর ঘুরে যে উদযাপন গুলো আসে এই উদযাপন গুলোর ব্যাপারে আসলে একটা ইসলামিক রিলি একটা একটা নেগেটিভ ধারণা ধ্যান ধারণা ইসলাম রাখে, এবং রাখাটা আসলে মানে যথার্থ বলে আমি মনে করি। কারণ দেখা গেছে যে প্রতিটা সেলিব্রেশনেরই একটা ইসলামিক নন ইসলামিক কনোটেশন আছে, একটা রিলিজিয়াস কনোটেশন আছে। চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, এগুলো কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সাথে সংস্কৃত সংযুক্ত। তো সেই ক্ষেত্রে অন্য ধর্মটাকে আমি, অন্য ধর্মের একটা সংস্কৃতিকে আমি বাঙালি সংস্কৃতি হিসেবে চালু করতেছি, কিন্তু আমি মুসলিমদের যে সংস্কৃতিগুলো, মুসলিমরা তো অনেক বছর ধরে বাংলাদেশে আছে, তাদের যে সংস্কৃতিগুলো ঈদ বা কুরবানির ঈদ এগুলা বা সিয়া রোজার ব্যাপারটা রমাদানের ব্যাপারগুলা, এগুলাকে আমি বাঙালি সংস্কৃতি বলতেছি না, এগুলাকে আমি মুসলিম সংস্কৃতি বলতেছি, এই জায়গাটা আসলে একটা আপত্তিকর জায়গা চলে আসে যে কেন আমাকে হিন্দু সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি বলতে হবে, কেন আমি হিন্দু সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতি বলতে পারবো না, বৌদ্ধ সংস্কৃতি বলতে পারবো না, কেন ওটাকে বাঙালি বলতে হবে, আর মুসলিমদের সংস্কৃতিকে কেন আমাকে মুসলিম সংস্কৃতি বলে দাগ টেনে দিতে হবে, এই ব্যাপারটা কেন করতে হবে? তো এরকম হওয়া উচিত না। যদি আমরা সংস্কৃতির কথা বলি তাহলে যেই সংস্কৃতির উৎস ধর্ম সেখানে আমরা ধর্মের কথাই বলবো, আর যদি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ভিত্তিক সংস্কৃতির কথা বলি তখন আমরা বাঙালি সংস্কৃতি বলতে পারি, এবং তখন সত্যিকার অর্থে বাঙালি সংস্কৃতির মধ্যে যেই জিনিসগুলো আসবে, যেখানে ধর্মীয় রুট নাই, সেটা মেনে নিতে বা সেটা করতে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মের সংস্কৃতিকে আমরা আমরা বাঙালি নাম দিয়ে মুসলিমদের উপর চাপাই দিব, এটা ফেয়ার বলে মনে করি না।
এখন একটা আপনি যা বললেন,
কিন্তু কিন্তু পয়লা বৈশাখের মানে যে উৎপত্তিটা সেটা কি একজন মুসলিম বাদশাহর হাতে হয় নাই? আমি তো জানতাম যে পয়লা বৈশাখের ইতিহাস শুরু হচ্ছে বাদশাহ আকবর থেকে। আবার প্রথম আলো বা এরকম বিভিন্ন পত্রিকা পড়লাম যে ওনারা যুক্তি দিতেছেন যে মানে পাকিস্তানে তো নওরোজ পালন করা হয়, তাও পার্সিয়ানদের সাথে মিল রেখে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইরান মানে পাকিস্তানেও নাকি সেটা অনুকরণে করা হয়, পেপারে পড়ছি আর কি। তো যদি নওরোজ পালন করা যায়, মানে ওরা নওরোজ পালন করতেছে, তাহলে এখানে হুজুররা কেন নববর্ষ নিয়ে সমস্যা করে? যে নওরোজ পালন করলে সমস্যা নেই, বাংলা নববর্ষ পালন করলে সমস্যা, এটা কেমন?
না, এই ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট যে নওরোজের ব্যাপারেও কিন্তু স্কলারদের উক্তি আছে যে যে নওরোজের একটা ডিম খাইলো সেই সেই ডিমটা হারাম, এরকম কথা আসছে। এবং এই কথাটা ওই ক্ষেত্রেই আসছে যখন নওরোজের ব্যাপারে যখন মুসলিমরা যখন দেখলো শিয়াদেরকে তারা নওরোজ উদযাপন করতেছে তাদের তাদের বছরের প্রথম দিন হিসেবে, তখন তারা এই জিনিসটা নিয়ে তারা বললো যে এটা আমি পালন করবো বা পালন করবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আসলো। প্রশ্ন আসার পর দেখা গেল যে নওরোজ কিন্তু আসলে জরথুস্ট্রিয়ানদের একটা উৎসব ছিল। তো ওরা তো আলো পূজা করত এবং আলোর পূজা করত, সূর্যের পূজা করত, আহুর মাজদা নামে একটা দেবতা ছিল সেটা পূজা করতো, সেটার সাথে নওরোজের একটা সম্পর্ক আছে। তখন স্কলাররা বললেন যে না, ধর্মীয় যদি কোনো কনোটেশন থাকে সেটা আসলে উদযাপন করা যাবে না। এবং ইসলাম যে বেসিক প্রিন্সিপালটা দিছে যে বছর ঘুরে যাই উদযাপন হয়, সেটা হাত ধোয়া দিবস হোক, নারী দিবস হোক, বাবা দিবস বা ভালোবাসা দিবস, মা দিবস কিংবা নববর পয়লা বৈশাখ বা ইংরেজি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার্স ইভ, প্রত্যেকটাই আসলে এই দাগের মধ্যে পড়ে যায় যে বছর জুড়ে যাই উদযাপন করতে হবে। এইটা আসলে মুসলিমদের জন্য বাই ডিফল্ট সব নিষিদ্ধ, শুধুমাত্র তাদের যে দুইটা ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এর বাইরে মুসলিমরা অন্য কোনো উৎসব পালন করতে পারে না। কারণ উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসবকে দিনের অংশ বলে ঘোষণা করছেন যে মানুষ কি উদযাপন করবে এটা দিনের অংশ। আমি ডলার দিয়ে কেনাকাটা করবো না, টাকা দিয়ে কেনাকাটা করবো না, রিয়াল দিয়ে কেনাকাটা করবো, এটা কিন্তু দিনের অংশ না, কিন্তু উৎসব দিনের একটা অংশ, ইসলামের একটা অংশ। সুতরাং পাকিস্তানিরা নওরোজ করুক আর ইয়েতে আমেরিকাতে মানুষজন নিউ ইয়ার্স ইভ করুক, মুসলিমরাও যদি করে সেটা আমাদের জন্য কোনো প্রমাণ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু বাদ দিয়ে শুধু দুটা ঈদের কথা বলছেন, এমন মানুষদের উৎসব তিনি বাদ দিয়েছেন যারা তাকে আশ্রয় দিছিল, মানে মদিনাতে যারা তাকে থাকতে দিছিল, জায়গা দিছিল, খাইতে দিছিল, তাদের উৎসব তিনি বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উৎসবগুলো ক্যান্সেল করছিলেন। সুতরাং এখানে অন্য মানুষ কে কি করতেছে, অন্য ভুলগুলা এইটা আমাদের সামনে এনে আমাদেরকে সেই ভুলটা মানতে হবে, এইটা ইসলামিক না।
আচ্ছা, তো এখানে একটা ব্যাপার তাহলে অটোমেটিক, আপনি যেটা বলেন যে আপনি কনফ্লিক্ট চাচ্ছেন না, কনফ্লিক্ট রেজলিউশনের পক্ষপাতী, ডেফিনেটলি আমরা সবাই কনফ্লিক্ট রেজলিউশনের পক্ষপাতী, কিন্তু একটা কনফ্লিক্ট চলে আসে কারণ সাম সর্ট অফ একটা বাঙালি ডেফিনেশন এখন মনে করেন শারিয়ার কবির বা মিতা হক সামথিং, মিতা হক আই থিঙ্ক যে বলছিল না যে বাঙালি হিজাব কেন পড়বে লাইক দিস, মানে তো হোয়াট ডাজ ইট মিন টু বি বাঙালি দেন, মানে বাঙালি হওয়ার তাহলে অর্থটা কি? কারণ আপনি দেখেন একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে আসলে আপনি যদি বাঙালি হন তাহলে আপনাকে নববর্ষ করতে হবে, এরকম একটা বিষয়। তাহলে মানে আমরা আসলে বাঙালি বা এই যে তাহলে আরো ভাবে চিন্তা করি যে আসলে এই ন্যাশনাল কি বলে এথনিসিটির যে আইডেন্টিটিটা সেটাকে ইসলাম কিভাবে দেখে বা কালচার এই জিনিসটা ইসলাম কিভাবে দেখে? কারণ ডেফিনেটলি ইসলাম যখন যাচ্ছে একটা নতুন একটা ল্যান্ডে, সেটা আগেও হয়েছে বা এখনো হচ্ছে, যে ডেফিনেট কিছু কনফ্লিক্ট হচ্ছে, মানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, এটা আমরা আসলে ইগনোর করতে পারবো না। মনে করেন ইসলাম ফার্স্টে আসছে আরবে, ফার্স্টে আরবের ওয়ে তো চেঞ্জ করলো, বা আমি যদি আরবের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়া করলেন তখন অনেকে তো বললো কি ব্যাপার, হাউ কাম আমরা আমাদের বাপদাদার ওয়ে অফ লাইফ ছেড়ে দিব, রাইট? সো এই কনফ্লিক্ট একটা হয়, এটা কালচার ভার্সেস ইসলাম বলি বা আইডিওলজি আইডিওলজিক্যাল একটা কনফ্লিক্ট বলি। তাহলে আমরা এই কালচারকে আসলে ইসলাম তাহলে কিভাবে দেখে? এখন একটা কথা আসতে পারে, যদি ইসলাম যদি কালচারকে চেঞ্জ করতে চায় তাহলে ইসলামকে আসলে কালচারকে ডিস্ট্রয় করে ফেলতে চায়, তাহলে আমাদের কি আসলে কোনো ইয়ে থাকবে না? তাহলে আমরা কালচারের ডেফিনেশনের যে লিমিট, সেটা লিমিটটা কোথায় আমরা টানবো?
ইসলাম মানার একটা সবচেয়ে বিউটিফুল ব্যাপার হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ডেফিনেশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত যাই, যে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, তিনি আমাদেরকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, তিনি একটা দাগ টেনে দিয়েছেন, এই দাগটা দিয়ে আমরা সবকিছু ডিফাইন করি। কারণ কালচারের ডেফিনেশন কি, কালচারের ডেফিনেশন অনুসারে যে মক্কার কিছু কালচার ছিল, মদিনার কিছু কালচার ছিল, কিছু কালচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেঞ্জ করছেন, কিছু কালচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেঞ্জ করেন নাই। তো যেগুলা অ্যান্টি ইসলামিক কালচার ছিল, যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দ ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিছেন যে কোন কোন ব্যাপারগুলোতে তার আপত্তি, তিনি সেগুলো চেঞ্জ করে ফেলছেন। ঠিক সেরকম ভাবে আমাদের আমাদের দেশেও যখন আসবে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসছে বা বাংলাদেশেও আসছে, তখন কিছু কিছু কালচার আছে যে কালচারগুলা ইসলামিক নর্মস গুলাতে আমরা শরিয়াতে যে দলিলগুলা পাই সেই দলিলগুলো অ্যানালাইসিস করে স্কলাররা বলছেন যে এই জিনিসটা ঠিক না, এবং যখন বলছেন এই জিনিসটা ঠিক না তখন আমরা সেই জিনিসটা মেনে নিই। একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, যেমন শাড়ি, শাড়ি একটা ড্রেস হিসেবে হিসেবে একটা সীমানা, বাংলাদেশের সীমানা এবং ভারতের সীমানা, যে সীমানাটা আসলে একটা ম্যাডমেন সীমানা, আমরা জানি যে রেড ক্লিফ লাইন। তো সেই রেড ক্লিফ লাইনের দুই পাশে কিন্তু
ম্যাডমেন বললেন নাকি ম্যানমেন বললেন?
ম্যানমেন বলছি
না, ম্যাডি বলছেন আসলে, যাই হোক
বুঝতে পারছি।
এই সীমানাটা আসলে যশোরের বর্ডার দিয়ে আমি পার হয়েছি, তখন আমার কাছে মনে হয়েছিল খুব ছোটবেলায় যে এই পাশে ওই পাশে কি পার্থক্য। তো যে এখন এই যে পার্থক্যটা, যে পার্থক্য ফতোয়াতে কিন্তু এই পার্থক্যগুলো আসে। মজার ব্যাপার হচ্ছে এটা যে ইন্ডিয়ান স্কলাররা যেখানে বলতেছেন যে শাড়ি মুসলিম মেয়েদের জন্য পরা যাবে না, কারণ ওইখানে শাড়ি পরা বলতে একটা জায়গার জায়গাতে বোঝাচ্ছে শাড়ি আসলে হিন্দুদের ড্রেস, হিন্দু মেয়েরা কেউ শাড়ি পরে থাকলে বোঝা যায় যে এটা হিন্দু মেয়ে, আর যে মুসলিম মেয়েরা ওখানে শাড়ি পরে না, মুসলিম মেয়েরা সালোয়ার কামিজ পরে। এখন বাংলাদেশে কিন্তু এই ডেফিনেশনটা সর্বজন গ্রাহ্য না, যে বাংলাদেশে হিন্দু মেয়েরাও যেরকম সালোয়ার কামিজ পরে আবার মুসলিম মেয়েরাও সালোয়ার কামিজ পরে, হিন্দু মেয়েরাও যেরকম শাড়ি পরে মুসলিম মেয়েরাও শাড়ি পরে। সুতরাং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সালোয়ার কামিজ কে মুসলিমদের জন্য আবশ্যকীয় আবশ্যকীয় যেটা ইন্ডিয়ান স্কলাররা করছেন, বাংলাদেশের স্কলাররা সেই জিনিসটা করতেছেন না। তারা বলছেন শাড়ি পরতে পারে, উপরে বোরখা পরবে বা অন্যান্য যে পর্দাগুলো থাকবে সেটা করবে, কিন্তু শাড়ি ইন ইটসেলফ যে মুশরিকদের অনুকরণ, হিন্দুদের অনুকরণ, এই ক্লজে শাড়িকে বাংলাদেশে ফেলানো যায় না কিন্তু ইন্ডিয়াতে ফেলানো যায়। সুতরাং আমি যে পয়েন্টটাতে আসতেছিলাম যে কালচারের ব্যাপারটা হচ্ছে এইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে তুমি এমন কোনো কাপড় পরো না যে কাপড়টা দেখলে তোমাকে মুসলিম মনে হবে না, হিন্দু মনে হবে বা জু মনে হবে বা খ্রিস্টান মনে হবে, যেখানে যে ধর্মাবলম্বী আছে তাদের সাথে মিলে যায় তুমি এরকম কোনো কাপড় পরবা না। এটা হচ্ছে একটা বেসিক প্রিন্সিপাল। এখন এই বেসিক প্রিন্সিপালটাকে আমরা টান দিয়ে আমরা যে ল্যান্ডে আসি বা যে যে ল্যান্ডে আসে সে সেই ল্যান্ডে অ্যাপ্লাই করবে, সেই স্কলারদের কাছে যাবে যে তাহলে কি আমি এই ড্রেসটা পরবো না, তাহলে কি আমি বিয়েতে লাল শাড়ি পরবো না? ডক্টর বিলাল ফিরোজ বলছেন যে না, বিয়েতে লাল শাড়ি পরা যাবে না। বিয়েতে কি সাদা শাড়ি পরা যাবে, সাদা কাপড় পরা যাবে? উনি বলছেন যাবে। কিন্তু আমেরিকাতে যদি যাওয়া হয় তখন উনি হয়তো বলবেন যে না, বিয়েতে সাদা কাপড় পরা যাবে না, কারণ ওখানে খ্রিস্টানদের অনুকরণ হয়। ফলে এই ল্যান্ড টু ল্যান্ড বেসিক প্রিন্সিপাল অনুসারে কিছু কালচার কিছু এলিমেন্ট ভ্যারি করতে পারে, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে আসলে ফিরে যেতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ডেফিনেশনটা দিয়েছেন সেই ডেফিনেশনটা অনুসারে আমরা চলবো। এখানে সত্যি কথা বলতে গেলে কোনো মানুষের বানানো, সেটা শাদিয়ার কবিরই হোক, মোহাম্মদ জাফর ইকবালই হোক বা নাসিরুদ্দিন বাচ্চু যেই হোক না কেন, তাদের ডেফিনেশনটা আসলে আমাদের কাছে মুসলিম হিসেবে ধরতব্য না। মানে তাদের ডেফিনেশন অনুসারে আমরা এই কাজ করলে আমরা বাঙালি থাকতে পারবো কি বাঙালি থাকতে পারবো কি না, এটা নিয়ে আসলে আমাদের কোনো খুব বেশি মাথা খাওয়ানোর আমি মনে করি কোনো দরকার নাই। এটা তাদের ব্যাপার, তারা যদি তাদের বাঙালি ধর্ম থেকে আমাদেরকে খারিজ করে দেয় কোনো সমস্যা নাই, আমরা তো বাঙালি ধর্ম কখনো গ্রহণ করিনি, আমরা ধর্ম হিসেবে মুসলিম এবং ইসলাম ধর্ম গ্রহণ করছি, আর জাতিগত হিসেবে আমরা বাঙালি বা বাংলাদেশি যে যেটাই প্রেফার করে।
আচ্ছা, এখন একটা জিনিস বলি আপনাকে, সেটা হলো নববর্ষের সেলিব্রেশনের যে ডাইমেনশন, এটা কিন্তু দিন দিন বাড়তেছে আমাদের ন্যাশনাল লেভেলে, রাইট? 10 ইয়ার্স আগে হয়তো এরকম ছিল না। এখন মানে একটা সময় যেটা ছিল আসলে নিরীহ ধান কাটা উৎসব, জাস্ট একটা হয়তো ব্যবসায়ীরা একটা নতুন খাতা খুলতেছে, হাল খাতা লাইক দিস, চেঞ্জটা একটা সার্টেন ডিরেকশনে যাচ্ছে এখনকার মধ্যে। এখন আরো অনেকগুলো ফিচার যোগ হয়েছে, লাইক মঙ্গল শোভাযাত্রা বা এই ধরনের আরো কিছু, মনে করেন সাদা শাড়ি লাল পাড় লাল পাড়ি সাদা সামথিং লাইক দিস, বা ছেলেরা পাঞ্জাবি, এই একটা সার্টেন ডিরেকশনে যাচ্ছে। এর কারণটা কি, মানে কেন আমরা আসলে এই জিনিসটার প্রতি এত আগ্রহী হইলাম? পুরা ন্যাশনাল লেভেলে আমরা কেন সবাই মোটামুটি ম্যাড হয়ে যাচ্ছি জিনিসটার জন্য? ও ইয়ে করে না রাস্তার মধ্যে আলপনা আঁকা লাইক, এবং এটা নিয়ে আমরা গর্ব করতেছি। হ্যাঁ, এখন আমরা কেন আসলে এই জিনিস এই সার্টেন ইয়ের দিকে আমাদের মুভটা কেন এই দিকে, আপনার কাছে কি মনে হয়?
আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে কিছু কিছু ব্যাপার, যেমন বিজনেসের ব্যাপার আমরা যদি চিন্তা করি, যে আমার বাসা মোহাম্মদপুরে ছিল, টাউন হল বাজারের, ছোটবেলা আমি ওখান থেকে বড় হয়েছি, তো টাউন হল বাজারের যে ব্যবসায়ী তারা কিন্তু হালখাতা করতো। এখন এই জিনিসটাকে আমি কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিকশন হিসেবে দেখি না। যেভাবে আমি যে জুন জুলাই অর্থ বছর এবং জুন জুলাই একটা বাজেটিং করা হয়, এটাকে যেরকম আমি কনফ্লিক্ট হিসেবে দেখি না। সরোবরে আমাদের বিজনেস ইয়ার হচ্ছে ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের কম্বলের সেলস শেষ হয়, আমরা ওটাকে যেরকম একটা ইয়ারলি উদযাপন হিসেবে আমরা দেখি না। এটা হচ্ছে বিজনেসের সুবিধার জন্য, ঠিক যে কারণে সম্রাট আকবর একটা তার ট্যাক্সিং এর সুবিধার জন্য তিনি একটা ক্যালেন্ডার ইয়ে করছিলেন, প্রণয়ন করছিলেন, যেটার উপর ভিত্তি করে আমাদের এখন বাংলা নববর্ষ করা হয়। এটা কিন্তু মানুষের সুবিধার জন্য, এটা কিন্তু কোনো সেলিব্রেশনের জন্য না, বিজনেসের সুবিধার জন্য বা ট্যাক্সিং সুবিধার জন্য বা অন্য কোনো পার্থিব কোনো সুবিধার জন্য এই জিনিসটা করা হয়েছিল। কিন্তু এখন তানভীর যে কথাটা বললো, এটা কিন্তু একটা দেখার ব্যাপার যে আমরা আমাদের ছোটবেলায় এখন যে পরিমাণে সেলিব্রেশন করা হয়, এই পরিমাণে সেলিব্রেশন হইতো না, যে পরিমাণ খরচ করা হয় এই পরিমাণে খরচ হইতো না। আমি জিনিসটা দেখে আগ্রহ আশ্চর্য হয়ে গেলাম যে মানে মানে বাংলাদেশে যে আরবান, ঢাকার যে আরবান স্লাম যে জায়গাটা, যে শহরবাসী বস্তি যেটা, ওই শহরবাসী বস্তি মানুষদের মধ্যে আমি এই জিনিসটা দেখলাম যে তাদেরকে তাদের বাচ্চা মানে কাজের বুয়ারা তাদের মালিকদেরকে বলতেছে যে বাসা তারা কাজ করে আমাকে কিছু টাকা দেন, বেতনটা একটু আগায় দেন, বাচ্চাদের জন্য লাল সাদা কাপড় বা লাল শাড়ি এই ধরনের কিছু কিনতে হবে। কেন দিলে মন খারাপ করবে, সবার বাচ্চারা পড়তেছে, আমার বাচ্চা তার মানে একদম ঈদ লেভেলে চলে গেছে, যে ঈদে যেরকম নতুন কাপড় পরা লাগবে, পয়লা বৈশাখে নতুন কাপড় পরা লাগবেই।
আচ্ছা, আমার মনে হয় এই আমরা মনে হয় কয়েকদিন আগে একটা দেখছি যে এই পয়লা বৈশাখের ব্যাপারটা একটু মেড আপ। আমরা যদিও ছোটকালে, অপু ভাই বারবার বলতেছেন যে ছোটকালে আমরা দেখছি এই হালখাতা হয়, বাড়িতে বিভিন্ন জিনিস খাওয়া হয়, একটা ছোটখাটো একটা উৎসবের মতো ছিল, হ্যাঁ, এই এই স্কেলে নয় বা এই লেভেলে না। কিন্তু এই পয়লা বৈশাখের ব্যাপারটা লাস্ট 100 বছর বা 150 বছরের আগে একদমই ছিল না। আর যদিও এটা সম্রাট আকবরের সাথে অ্যাট্রিবিউট করা হয়, বাট ইটস নট মানে টোটালি ট্রু। এই সময়ে মানে এই সময় আমাদের সম্ভবত একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস জন্মাইছে আর কি। সো আমরা একটা নিজেদের কালচারাল আইডেন্টিটি রিভাইভ করতে চাই, কিভাবে আবার ফিরে আনা যায় হারানো গৌরব টাইপের, এই একটা এই টাইপের একটা মানসিকতা সম্ভবত আমরা সবাই ভুগতেছি ইনফ্যাক্ট, যাতে এই পয়লা বৈশাখ বা অন্যান্য যেসব ন্যাশনাল টাইপের একটা জিনিস আছে যেগুলিতে মানুষকে কি বলা যায় একটু পাম্প আপ করা যায়। হ্যাঁ, আপনি যদি দেখবেন আমাদের পাকিস্তানি একটা লোককে দেখলে কিন্তু বোঝা যায় এটা পাকিস্তানি, হ্যাঁ, বা আমেরিকান দেখলে বোঝা যায়। আমাদের দেশে কিন্তু এই জাতিগতভাবে এই সেই ইটা নাই, নাম কি অ্যাপিয়ারেন্সের মধ্যে ওই জিনিসটা নাই, এক একজন এক এক রকম কাপড় পরে, চেহারা আলাদা, কথাবার্তা তো এটা না মানে অ্যাকসেপ্টেবল। একটা মজার ঘটনা বলি, আমি আমার ফ্রেন্ড একবার মালয়েশিয়া থেকে একটা দোকানে ঢুকলাম, হ্যাঁ, সে ঢোকার সাথে সাথে লোকটা বললো সরি উই ডোন্ট সেল সাউথ ইন্ডিয়ান ফুডস। আমার ফ্রেন্ডটা একটু ই ছিল আর কি, হালকা ডার্ক ছিল, সো ওরে আসলে ভাবছে আসলে সাউথ ইন্ডিয়ান। আমাদের কিন্তু দেখতে আসলে এই বাঙালি বলতে আমরা যেটা খুব গর্ব করে বলি, বাঙালির হাজার বছর ঐতিহ্য, এই ব্যাপারটাই ওভার হাইপড, হ্যাঁ, আমার কাছে মনে হয়। আর এখন তো কমার্শিয়াল অনেক কিছু যোগ হয়ে গেছে, সব টেলিকম, তারপরে বিজনেস কোম্পানি, এই প্রতিটা উৎসব মানে হলো প্রচুর মানে মুনাফা, রেভিনিউ। সো এই ব্যাপারটা এরাও খুব বেশি প্যাম্পার করতেছে আর কি।
ন্যাশনাল আইডেন্টিটির যে ব্যাপারটা বললেন, যে কালচারাল আইডেন্টিটির ব্যাপার, এটা কিন্তু তৈরি করে নিতেই হয়। যেমন ব্লাউজ কিন্তু আমাদের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতিতে ছিল খালি শাড়ি, এবং পাঞ্জাবি যে আমাদের সংস্কৃতি না সেটা তো তার নামের মধ্যেই আছে। দেখা যায় পাঞ্জাবিকে একটু মডিফাই করে অপু ভাইরা নতুন পোশাক বানাচ্ছে বাঙালি, তো এটাও কিন্তু হাজার বছর আগে ছিল, কয়েক বছর আগে ভাইরা বাঙালি পোশাক করছে। তো এখানে পোশাক ছিল কি, ধুতি আর খালি গায়ে আর ছিল শাড়ি। এখন আমরা যা যা পরি সব কিন্তু বেশিরভাগ আসলে ইংরেজদের দেওয়া, ইংরেজদের থেকে দেখে ব্লাউজ পরা শিখছে বা অন্য কিছু, এর আগে মুসলিমদের থেকে দেখে। কিন্তু এর আগে এই অঞ্চলে যেসব একদম এখানের ইন্ডিজেনাস পোশাক, এগুলো পরে আজকে আমার মনে হয় না কেউ আসলে মঙ্গল শোভাযাত্রায় বের হতে পারবে।
ভালো বলছো। আরেকটা পয়েন্ট আমি শর্টকাটে কই দিই মানে 20 সেকেন্ড, এটা হলো এই পুরনো ঐতিহ্য থাকলেই যে এটা যে গৌরব মানে গ্লোরিফাইং হবে, গৌরবময় হবে, নট নেসেসারি। যেমন তোমরা যদি কেউ আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যেয়ে থাকো, তিনতলা বা চারতলায়, চারতলায় যেসব মূর্তি দেখবা, এগুলি খুবই কি বলে বর্ণনা করার মতন আসলে। হ্যাঁ, অনেকগুলা নিউড স্কাল্পচার ই করছে। এখন এখন যারা স্কাল্পচারিং মানে ই করে ভাস্কর্য প্র্যাকটিস করে, ওরা কিন্তু মেজরিটি এই নুড স্কাল্পচারিং করে না, তখন কিন্তু হয়তো। এখন যদি আমরা ধরে নেই যে ওইটা আমাদের ঐতিহ্য এবং উই শুড বি মানে ফিলিং প্রাউড অফ ইট, সো ব্যাপারটা আসলে গেল না। সো ঐতিহ্য ঐতিহ্য থেকে যেগুলি আমরা মানে ভালো ওগুলি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, বাট নট নেসেসারিলি যে সব কিছু আমাদের ঐতিহ্যই মানে কি বলে হার্ন ই করতে হবে আর কি, চেরিশ করতে হবে সবকিছু।
উৎসব সেখান থেকে এটা ন্যাশনাল সেলিব্রেশনে পরিণত হয়েছে, এখন গভর্নমেন্ট এটাকে স্পন্সর করে, বা গভর্নমেন্ট আই থিং এটা ফেস্টিভ্যাল বোনাস নাকি দেয় শুনছিলাম, কিছু আচ্ছা। এখন এই লেভেলের জিনিসটাকে নেওয়ার কারণ কি? আমি জাস্ট বলতেছি, যেমন মাহবুব ভাই তোকে বললেন একটা কথা যে এখন অনেক বিজনেস, এখন অনেক মুনাফা, ভোগবাজিতা, ওকে ফাইন, ভোগবাজিতা মানুষ ব্যবসার ইয়ে খুঁজে, বাট এটা ইজ ইট মেয়ারলি বিজনেস? এখানে জাস্ট শুধু টাকার জন্যই ইনভেস্টটাকে এই উৎসবটাকে ইয়া করা হচ্ছে, নাকি এখানে একটা সার্টেন কালচারাল একটা ফোর্স কাজ করতেছে, বা একটা পলিটিক্যাল একটা যদি বলি এজেন্ডা কাজ করতেছে? আমরা যদি দেখি যে এই এই ডিরেকশনটা অনেক দিকে যেতে পারতো, বাট সার্টিন একটা যেমন পেইগান একটা কালচার, যে পৌত্তরিকদের একটা কালচার আসতেছে, লাইক মনে করেন যে মঙ্গল শোভাযাত্রায় হচ্ছে ওই যে মুখোশ টুখোশ পরে হাতি ঘোড়া, হাতি ঘোড়াও তো না সরি, আই মিন আরো খারাপ পেঁচা টেচা নিয়ে ইয়ে করতেছে, এইটা কিন্তু বাঙালিদের কালচারে আই থিঙ্ক ছিল না 50 ইয়ার্স আগেও। এখন কেন আমরা ওইদিকে যাচ্ছি, কি মনে করেন?
হ্যাঁ মানে আমি একটা জিনিস দেখি বলতেছি যে যেমন আমি যদিও বলতেছি যে বাঙালির হাল খাতা ছিল বা এরকম মেলা হইতো, কিন্তু তারপরও আমি একটা জিনিস বলি, যেমন রমনা বটমূলে এখানে কিন্তু মানে 20-30 জন লোক হইতো না, এটা আমার যারা শোনা কথা, এবং তখন কিন্তু সরকারি ছুটিও ছিল না তো, এবং হচ্ছে যে বৈশাখী মেলাটাও শুরু হয়েছে 6-7টা স্টল দিয়ে 86 বা 87 সালের দিকে। এটা হচ্ছে যে যারা বয়স্ক মানুষ যারা তাদের কাছ থেকে খুব ভেরিফাইড সোর্সের কাছ থেকে জিনিসটা শোনা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাইলে এখন গত বছর স্কুলগুলোতে পয়লা বৈশাখের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি আসছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অনুরোধ করা হচ্ছে, এবং শেষে লেখা আদেশক্রমে কর্তৃপক্ষ। তো এই যে ব্যাপারটা এইভাবে করা হয়েছে, এটার মধ্যে নিশ্চিতভাবে বোঝা যায় যে এখানে একটা এজেন্ডা কাজ করতেছে, কারণ মুসলিমরা যখন ক্ষমতা ছিল মুসলিমরা কিন্তু তাদের কালচার গুলাকে অমুসলিমদের উপর চাপায় দেয় নাই, বা তাদের উদযাপন গুলো অন্যদেরকে করতেই হবে, না করলে সেজন্য শাস্তি পাইতে হবে, এবং এইভাবে কিন্তু জিনিসটা চাপায় দেয় নাই। কিন্তু যেখানে আমরা দেখতেছি যে স্কুলে বাধ্য করা হচ্ছে নাচ গান করবে, র্যালি করবে, তো ডেফিনেটলি এটা যারা প্রমোট করতেছেন মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল যে টাকা পয়সার যে ব্যাপারগুলা, যে এখানে একটা রেভিনিউ আছে, এখানে একটা সেল একটা একটা উৎস, মানে যে কোনো এই ধরনের একটা ছুতা যেখানে টাকা পয়সা বানানো যায়, সেটা তো আসলে যারা পুঁজিবাদী তারা তো নিবেই, একটা সেলসের মৌসুম, সেলস অকেশন আমরা যেটাকে বলি। কিন্তু এটা বাদ দিয়েও আসলে ওই দুইটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, যে যাদের কালচারাল যাদের আইডেন্টিটি নাই, সেই আইডেন্টিটির অভাবে তারা ভুগতেছে, তারা মুসলিম বাদে বাকি যে কোনো আইডেন্টিটি, তারা ফানুস উড়াবে, তারা কপালে তিলক দিবে, তারা মঙ্গল শোভাযাত্রা করবে, সবকিছু করবে, কিন্তু তারা কখনো নামাজ পড়বে না, কারণ এইটা একটা কালচার হিসেবে তাদের কাছে অসম্ভব ব্যাপার মেনে নেওয়াটা। এদের কাছে আসলে যে কোনো ধরনেরই ইসলাম ছাড়া বাকি যা কিছু দেওয়া হোক সেটাই তাদের কাছে একটা খুবই ভালো, তারা একসেপ্ট করবে, এবং যেটাকে সংস্কৃতি হিসেবে তারা খুব সিরিয়াসলি তারা আমল করা শুরু করবে, কাজে শুরু করবে। আবার অ্যাট দ্য সেম টাইম যারা আসলে মানুষজনকে ইসলাম থেকে দূরে সরাই দিতে চায়, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ যে পয়লা বৈশাখকে তারা এমনভাবে পুশ করবে যেন আস্তে আস্তে মানুষ এটাকেই তাদের দিন ধর্ম বলে ভাবা শুরু করে আস্তে আস্তে, যেটা এক পর্যায়ে আমরা যেটা দেখছি, যেমন আমাদের আমরা ছোটবেলা এটাও দেখছি যে আমাদের হিন্দু যারা শিক্ষক মুসলিম শিক্ষকরা বোনাস পাইতেন, একটা হচ্ছে কুরবানির ঈদে একটা রোজার ঈদে, হিন্দু শিক্ষকরা বোনাস পাইতেন একটা দুর্গাপূজাতে একটা পয়লা বৈশাখে। তো এই বছর আবার গত বছর গভর্নমেন্ট পয়লা বৈশাখ উপলক্ষে ইয়ে দেওয়া শুরু করছে, একটা বোনাস দেওয়া শুরু করছে, এটা তো খুব স্পষ্ট যে গভর্নমেন্টের ভিতরে একটা এলিমেন্ট আছে যারা গভর্নমেন্টকে এই ব্যাপারগুলোতে, গভর্নমেন্ট জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, সেদিকে তাদেরকে প্রভাবিত করতেছে, এবং গভর্নমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের স্কুল ইনস্টিটিউশন এগুলোকে প্রভাবিত করতেছে।
তবে এই ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট যে ইসলামিক ছাড়া যে কোনো কিছু ওরা মানে আমরা মানে অ্যাডপ্ট করতে মজা পাই আর কি। যেমন ভ্যালেন্টাইন্স যেমন শুরু হয়েছে হয়তো বা 2000 পরের দিকে বা
হোলি হোলি আসছে এখন এখন
ও হোলি এখন প্রতি প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হোলি হয়, প্লাস হ্যালোইন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হ্যালোইন পালন করা হয়। এই হ্যালোইন আমরা ছোটকালে নামগন্ধ শুনতাম, মানে শুনি না ইনফ্যাক্ট আনটিল কত ইন্টার পরি বা তারপর পর্যন্ত, কিন্তু এখন দেখেন কারণ এই জিনিসগুলোতে অশ্লীলতায় ভরা, অনেক লুচ্ছামি করা যায়, এই টাইপের অনেক কিছু স্কোপ আছে। সো মানুষ অ্যাডপ্ট করতে মরিয়া হয়ে উঠছে একটা, কারণ এদের
আর আসলে ওই
বিনোদন
মানুষেরও একটা সার্টিন কি বলবো, ওই যে বাঙালি যতই বলুক হাজার বছরের গর্ব ঐতিহ্য, তারা কিন্তু খুবই ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগে। এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগার কারণে এদের কাছে 31st হ্যালোইন খুব ভালো লাগে, বা জাস্ট ভালো লাগে, মানে মন থেকে ভালো লাগে এগুলো দেখলে।
তো হ্যালোইন পালন করলে তো আমাদের
এটা আমার কাছে মনে হয়
হাজার বছর থাকলো না।
ওইটা আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে মুসা আল ইসলামের ঘটনাটা, যে উনি যখন ফেরাউনের কাছ থেকে ওদেরকে সেভ করে নিয়ে আসে বনি ইসরায়েলকে, তখন ওরা বলছিল হে মুসা, ওই যে একটা ওরা মনে হয় একটা কালচার দেখছিল যে ওখানে পূজা করে, তখন বলছিল মুসা আমাদেরকে একটা মূর্তি বানায় দাও। তো হ্যাঁ সামেরকে বসলে বাছুর বানায় দাও, এরে বসে মূর্তি বানায় দাও, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একটা সার্টেন পিপল একবার রিকোয়েস্ট করছিল, ওই যে আই থিঙ্ক আফটার মক্কা বিজয়, যে গাছের একটা ঘটনা ছিল। তো এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক একটা হলো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে গভর্নমেন্ট বা সার্টেন যে সেকুলার এস্টাবলিশমেন্টটা, তারা একটা জিনিস পুশ করতেছে এবং আমরা সেটাকে আসলে নিচ্ছি, রাইট? আচ্ছা এখন আমাদের উপরে কাইন্ড অফ যদি আমরা বলি যে আমরা তো বিশেষ করে যে ধর্ম যার যার উৎসব সবার বা লাইক দিস, যে যার ধর্ম সে পালন করবে, তাহলে আসলে আমাদের স্কুলগুলোতে যে বিষয়টা আসতেছে এটাকে আমরা কিভাবে দেখবো? মনে করেন স্কুলগুলোতে এখন আমরা পয়লা বৈশাখ পালন করার জন্য একটা রুল জারি হচ্ছে সামথিং লাইক দিস, এটাকে আমরা কিভাবে দেখবো? এটা কি আসলে হওয়া উচিত কিনা, বা আমরা মুসলিমরা এটাকে কিভাবে রেসপন্ড করবো কিভাবে এই বিষয়টাকে?
তারা খুব তারা তো আসলে প্রত্যেকটা পদে পদে তারা যেই জিনিসগুলোকে সেট আপ করে, মানে এটাই তো আসলে মানব রচিত ধর্মের সীমাবদ্ধতা, যে তারা একটা স্ট্যান্ডার্ড বানাবে যে স্ট্যান্ডার্ড তারা মানবে না। ধর্ম তাদের উৎসব সবার, উৎসব যদি সবারই হয় আমি উৎসব মানবো কি না মানবো, আমি এটা মানবো না, আমি এটা করবো না, কিন্তু আমাকে বাধ্য করা হবে করতে, মানে আমাকে 26th মার্চে আমাকে বাধ্য করা হবে আমাকে রাস্তায় নামতে, প্রত্যেকটা জাতীয় দিবস গুলোতে আমাকে বাধ্য করা হবে, মানে আমি তো উৎসব সবার, উৎসব সবার মানে কি সবার জন্য বাধ্যতামূলক, সবাইকে করতেই হবে, ঠিক না? যদি সবাইকে করতেই হয় তাহলে হিন্দুদেরকে বাধ্য করতে হবে গরু কুরবানি করার জন্য, মুসলিম তাদেরকে বাধ্য করতে হবে যে সারা রমজান মাস সারা বছর সারা রমজান তাদেরকে ইয়ে করার জন্য, রোজা রাখার জন্য, সেটা তো না। তো এটা হচ্ছে তাদের ডাবলটা আসলে বারবার প্রকাশ পায় যে তারা তাদের যেই কিছু হচ্ছে হোলি শুরু করা হচ্ছে, তারপর হচ্ছে স্ট্রিট ড্যান্স, তারপর আপনার ওই হ্যালোউইন বা এই জিনিসগুলো, তারপর নিউ ইয়ার্স ইভ তো অনেক বেশি অনেক বছর ধরে প্রচলিত, তো এইগুলোকে পুশ করা হচ্ছে, এই যাতে কোনো সমস্যা তারা দেখতেছে না, কিন্তু মুসলিমরা যখন করতে যাচ্ছে না তখন তারা তাদেরকে বলতেছে, কিন্তু অথচ আমরা যখন স্ট্রংলি বলতেছি যে না, মানে উৎসব সবার জন্য না, ধর্ম যার উৎসব তার, তখন তারা সেই জিনিসটাকে মেনে নিচ্ছে না। আবার অন্যদিকে তারাই বলছে যে ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু আমি কিছু করব না, এটা স্বাধীনতা তো আমার থাকলো না। যেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইহুদিদেরকে এই স্বাধীনতা দিছিলেন যে ইহুদিরা মদিনাতে যারা বসবাস করতেছে তারা তাওরাতে যে আইন আছে সেই আইন দিয়ে তারা তাদের নিজেদের বিচারাচার করতে পারবে। এইটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে দিছিলেন, যে যদিও ইসলামিক আইন সবার উপরেই বাউন্ড হবে, কিন্তু
ওদের উইদিন ওদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট গুলা বোধহয় নিজেদের আইন দিয়ে রিজলভ করার রাইট ছিল।
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সবার জন্য বাউন্ড হবে হচ্ছে ইসলামিক ল, কিন্তু ওদের নিজেদের মধ্যে ওরা তাওরাতের আইন দিয়ে নিজেরা বিচার বিশ্লেষণ বিচার সালিসেরা করার জন্য তাদেরকে রসুলুল্লাহ পারমিশন দিচ্ছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা এখানে দেখতেছি যে আমরা যদি বলি যে আমরা ইসলামিক ল দিয়ে, যারা মুসলিম যারা আমরা মানতে চাই আমরা ইসলামিক ল, আমাদের কিন্তু এই স্বাধীনতাটা নাই যে আমরা ইসলামিক ল দিয়ে আমরা আমাদেরকে গভর্ন করবো, আমরা আমাদের বিচার সালিসগুলো আমরা এটার মাধ্যমে সলভ করবো রিজলভ করবো, এই পারমিশন কিন্তু আমাদের নাই, স্বাধীনতাটা আমাদের নাই। যদি আমাদেরকে বারবার বলা হয় যে ধর্মীয় স্বাধীনতা সবার থাকা উচিত, ইনফ্যাক্ট এই ধর্মীয় স্বাধীনতাটা নাই, এবং আমরা যে ধর্মটা কারোর উপর চাপাই দিই না সেই ধর্মটাই তারা আমাদের উপরে বিভিন্ন উশিলায় বিভিন্ন ছুতায় তারা আমাদেরকে চাপায় দেয়, বাধ্য করে চাপা দেওয়ার জন্য, এটাও একেবারেই তাদের ডাবল স্ট্যান্ডার্ড এবং তাদের আনফেয়ারনেস এর একটা উদাহরণ।
আচ্ছা, একটা ডিফারেন্ট একটা ট্র্যাকে যাওয়া যাক, সেটা হলো মনে করেন মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, এখন এটা মনে করেন এখন মনে হয় খুব রেগুলার বা খুব জায়গায় সব জায়গায় হচ্ছে। এখন এখানে আমাদের যাওয়া, আমরা যদি ভেবে চিন্তা করি যে আচ্ছা আমি তো বিশ্বাস করতেছি, ইসলামে বিশ্বাস করি, জাস্ট সেলিব্রেশন, জাস্ট সবার সাথে গেলাম, ভাত খেলাম বা পানি খেলাম বা মিষ্টি খেলাম, সমস্যা কি? জাস্ট একটা সেলিব্রেশনই, আর তো কিছু না। এটাতে আসলে কোনো প্রবলেম আছে যদি একটা মুসলিম ভাবে চিন্তা করে যে আমি তো আল্লাহর উপরে ইমান আনছি, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনছি, সো জাস্ট আমার যারা মানুষ তাদের সাথে আমি থাকলাম, তাদের সাথে এক হয়ে থাকলাম একটা দিন, এটা তো, এটা কেন আপনারা এত বাড়াবাড়ি করতেছেন হুজুররা?
এইটার উত্তর মনে হয় আমরা অলরেডি দিছি যে ইসলাম খুব ভালো করে বলে দেয় যে কোনটা কিসের অংশ, কোনটা কিসের অংশ না। মানে প্রশ্নটা তো খুব সিম্পল, যে 364 দিন তো আপনি তার সাথে ভাত খাচ্ছেন না, মিষ্টি খাচ্ছেন না, পান্তা খাচ্ছেন না, আপনি তার সাথে রাস্তায় হাঁটতেছেন, এটা কেন 14ই এপ্রিল হইতে হবে, কেন অন্যান্য দিন না? মানে এই দিনের বৈশিষ্ট্যটা কি? নিশ্চয়ই এই দিনটা একটা সেলিব্রেশন, আপনি সেলিব্রেশন হিসেবে পালন করতেছেন, এই জন্যই তো অন্য কাজ করতেছি, খুব সিম্পল কাজ করতেছি। এই সিম্পল কাজ করাটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার না, ইম্পর্টেন্ট ব্যাপার যে কিসের উপলক্ষে। যেমন আমি যদি একটা গরু জবাই করি, আমি আমার বাসার সামনে জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছি, কিন্তু আমি আমি নিয়ত করছি হচ্ছে যে এটা আমি খাজা পাওয়ার জন্য জবাই করছি, এই গরুর মাংস কিন্তু আমার জন্য হারাম হবে না, আমার জন্য কিন্তু হারাম হবে, এটা কিন্তু আমার জন্য হালাল হবে না, কারণ আমার নিয়ত হচ্ছিল আলাদা। ঠিক সেরকম যে খুব সিম্পল কাজগুলো বলা হচ্ছে, এই সিম্পল কাজগুলো তো সিম্পল না, কারণ এটা একটা সেলিব্রেশনকে কেন্দ্র করে করা হচ্ছে। আর সেলিব্রেশনটা যে ঠিক না, নিষিদ্ধ, এটা তো আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা খুব স্পষ্ট করে পাই। আমি আগেও বলছি যে রসুলুল্লাহ যখন মদিনাতে আসলেন, তা আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে বর্ণিত হয়েছে, তখন তুমি জিজ্ঞেস করলেন এরা তোমরা কি করতেছো, তাদের উৎসবের দিন দেখে বললেন, তো তারা বলে এগুলো দিন আমরা আনন্দ আনন্দ করি, আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খাই, আমরা গান বাজনা করি, ঘোরাঘুরি করি। এই তো রসুলুল্লাহ তখন তাদেরকে বললেন যে ইন্নাল্লাহা কদ আব্দালাকুম আব্দালাকুম বিহিমা, যে এই দুইটার বদলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দুইটা দিচ্ছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আধা। তো এই যে আব্দালাকুম বদলাই দিচ্ছেন, এটা তো খুব স্পষ্ট যে এমন না যে ওই দুইটা আছে তার সাথে আরো দুইটা উনি এনে অ্যাড করছেন, যদি দুইটা রেখে আরো দুইটা অ্যাড করতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে অন্যান্য সেলিব্রেশনের পারমিশন আছে, কিন্তু এইটা তো আমাদের কাছে স্পষ্ট যে অন্য সেলিব্রেশন আসলে পারমিশন নাই, ওটাকে এক্সচেঞ্জ করে ঈদ দেওয়া হয়েছে। সুতরাং এইখানে আসলে আমাদের বুঝে যেটা খুব শুধু সিম্পল সেলিব্রেশন এরকম না ব্যাপারটা, এটা আসলে ইসলামের রসুলুল্লাহ ইসলামের যে বিধিবিধান দিচ্ছেন সেটার বিরোধী একটা ব্যাপার। একজন মুসলিম তো সে মুসলিম এই কারণে যে সে তার ইচ্ছাকে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিছে। আত্মসমর্পণ করে দেওয়ার পরও যদি তার মনে হয় যে একটা সেলিব্রেশন যেটা রসুলুল্লাহ সাল্লাম বদলাই দিলেন সেটা সে করবে, তাহলে কিন্তু সে আসলে আত্মসমর্পণ অর্থে আত্মসমর্পণ সে করলো না, যেটা যা তার জন্য হওয়া ঠিক না। তবে এটা ঠিক যে আমি আমি যেটা বলি যে কেউ যদি কুরআন এবং সুন্নাহ, হ্যাঁ
আপনি তো এখানে হচ্ছে বিষয়টা আনলেন ধরেন ইসলামের দিক থেকে, যে ইসলাম মানি তাই হচ্ছে আমরা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ডটা ঠিক করব। কিন্তু ধরেন ইসলামের বাইরে চিন্তা করলেও যে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা, আমার চোখে দেখা একটা ঘটনা বলি, যে শ্লীলতাহানির তো খবরটা ওর পড়ছি পেপারে, সেগুলো তো যাই হোক, আমার চোখে দেখা একটা ঘটনা একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর, যে একদিক থেকে মঙ্গল শোভাযাত্রা আসতেছে একটা হলের, ছেলেদের হলের, এবং সেটার পুরো ভাগে সামনে আছে ওই সময়কার ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন ওরা, এবং অন্যদিক থেকে রিক্সা থেকে রিক্সায় আসতেছে অন্য দুইটা মেয়ে, মোস্ট প্রবাবলি টিচারের মেয়ে এবং সেখানে স্টুডেন্টও। তো স্বাভাবিক সবাই সাজগোজ করে বের হয়েছে, ওই যে মঙ্গল শোভাযাত্রাটা চলতেছে, মিছিলটা চলতেছে, ওইখানে এরকম রং ছিটাছিটি হইতেছে, ওরা আশেপাশে নিজেদের মধ্যে রং ছিটাইতেছে, এবং পাশে দিয়ে কেউ গেলে, কোন মেয়ে গেলে, কোন পুরুষ না কিন্তু, মানে কোন মেয়ে গেলে তার গায়ে রং ছুড়ে মারতেছে, এবং স্বভাবতই মেয়েগুলা সেটাতে মানে মত ছিল না, মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে গায়ে রং মারা হইতেছে। তো খেপে গেছে একজনের শাড়িতে রং মারছে, সে খেপে গেছে যে সে এটাকে কিন্তু উৎসব হিসেবে নেয় না, আচ্ছা উৎসব আমার গায়ে রং মারবে ঠিক আছে, তার চায়না তার গায়ে রং মারুক, তাকে রং মারছে এবং সেটা নিয়ে সেখানে খুবই খুবই অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সে মানে মেয়েটা তো নিজ থেকে কিছু করার ক্ষমতা নেই, সে তারা এমনি তো এখানে সংখ্যায় কম, তার উপরে মেয়ে হচ্ছে নেমে মানে একজনকে ছাতা ছাতা দিয়ে পিটানো শুরু করছে, যে ওইখানে তার ছাতা টাতা ভেঙে গেছে, মানে মঙ্গল শোভাযাত্রা একদম বিশৃঙ্খল অবস্থা। এর চেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই ঘটনা যে ঘটলো, ছেলেগুলোর মধ্যে কোনো অপরাধ বোধ আসে নেই, বরং তারা বিভিন্ন রকম সেক্সুয়াল গালাগালি এনে ওই মেয়েটাকে গালি গালাজ শুরু করছে। এরপরে যখন তারা হলে ফিরলো, মানে মিছিল শেষ করে হলে ফিরছে, হলে ফিরে আরো বেশি গালাগালি শুরু করছে, যে ওরা যে একটা অপরাধ করছে, তার গায়ে রং মারলো, যে তার শাড়িটা নষ্ট করে দিল বা তার উৎসবের মুডটা নষ্ট করে দিল, তার জামাটা নষ্ট করলো, এটা নিয়ে তাদের মধ্যে কোনো অপরাধ বোধ নাই। বিভিন্ন এরকম মানে বেশ্যা শব্দটা আরো খারাপ প্রতিশব্দ ইউজ করে তাকে গালি দিতেছে, বলতেছে আমরা রং মারছি তো কি হয়েছে। এরকম মানে বড় বড় শ্লীলতাহানির অনেক ঘটনা তো আমরা পত্রিকায় পড়তেছি, কিন্তু এমন তো লাখ লাখ ঘটনা ঘটতেছে যেগুলো আসলে খবর পত্রিকায় আসে না। তাহলে ইসলামের বাইরে চিন্তা করলেও তো মঙ্গল শোভাযাত্রাটা আসলে কোনো কল্যাণ আসতেছে আনতেছে না।
আশিক, তুমি কথা বললে মানে কি বলবে জানো, বলে যে এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা উৎসব, তুমি সব ছোটখাটো ঘটনা বলে তুমি এটার যে মাহাত্ম নষ্ট করতেছো।
বিচ্ছিন্ন ঘটনা
মানে বিচ্ছিন্ন না, মনে করেন যে হোক এসব ঘটনা, বাট উই হ্যাভ টু সেলিব্রেট, মানে এত বড় একটা ইভেন্ট, আমরা এসব বলে তোমরা এটাকে ইয়ে করতে চাচ্ছ লাইক দিস, এরকমই আসলে বলে। আমি জানি না যে জাতীয় পতাকা উত্তোলন নাকি, সরি জাতীয় সঙ্গীত,
সঙ্গীত সম্ভবত জাতীয় সঙ্গীত,
সবাই মিলে
লাখো কণ্ঠে, লাখো কণ্ঠে জাতীয়
সঙ্গীত, তখন ওইরকম অনেক বাজে ঘটনা ঘটছিল, তখন এই ধরনের কথা আসছিল যে একটা বড় একটা ইভেন্ট তোমাদের এসবের জন্য এগুলো থেমে থাকবে, তারা জিনিসটাকে ভেরিফাই করে।
এখানে এখানে আমার একটা ডিফেন্স আছে তানভীর ভাই, এখানে আমার একটা ডিফেন্স আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্ট্রাইক রেট 100। আমার জীবনে দেখা একটা ওই মিছিল এবং ওই একটাতেই এই ঘটনা, তার মানে কি স্ট্রাইক রেট 100। যদি দুইটা দেখতাম তাহলে ওইখানে হয়তো আরেকটা দেখতাম, বলতে পারতেছি না, তো একটা দেখলাম একটাতেই এই ঘটনা, এটা কি কোনো র্যান্ডম কিছু হতে পারে যে কাকতালীয় ভাবে হয়ে গেছে? আই ডোন্ট থিংক সো।
তুমি স্ট্যাটিস্টিক্স পড়ো নাই, ওরা বলবে এটা আউটলায়ার।
হ্যাঁ, আমি এখানে যে ব্যাপারটা বলি যে এইটা আসলে মানে ইসলামের দৃষ্টি থেকে না, মানে আমি যদি একটা সেকুলার দৃষ্টি থেকে যদি দেখি, যে আমার সেকুলাররা যেটা বলে যে কনসেন্ট তাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যে আমার মত আছে কিনা, মানে একটা রেপ আর তাদের যে সেক্সুয়াল রিলেশনস, এই দুটোর মধ্যে তাদের কাছে পার্থক্য হচ্ছে কনসেন্ট। যদি কনসেন্ট না থাকে তাহলে সেটা রেপ, কনসেন্ট থাকলে এটা কোনো সমস্যাই না। তো এই সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও কিন্তু আসলে এই ব্যাপারগুলো আসলে না, যেমন আমার উৎসবে কনসেন্ট নাই, আমার রং খাইতে কনসেন্ট নাই, আমার এই যে হ্যাভকটা হয়, যে ক্যাওসটা হয়, এগুলোতে আমার কনসেন্ট নাই, কিন্তু তারপরও কনসেন্টের এগেন্সে আমাকে বাধ্য করা হবে, যেখানে তাদের কাছে কনসেন্টটাই, হিউম্যান কনসেন্টটাই ইম্পর্টেন্ট, আল্লাহর ইচ্ছা আল্লাহর খুশি তাদের কাছে ইম্পর্টেন্ট না, মানুষের খেয়াল খুশি ইম্পর্টেন্ট, কিন্তু সেই মানুষের খেয়াল খুশিকেই তারা কিন্তু আসলে কখনো দাম দেয় না। এবং এইটাই কিন্তু আসলে সত্যি, যে আল্লাহর খেয়াল খুশিকে, আল্লাহর ইচ্ছাকে যে দাম দেয় না, সে আসলে মানুষের ইচ্ছাকে কখনো দাম দিবে না, সে সবসময় তার নিজের ইচ্ছাকেই দাম দিবে, তার যদি ইচ্ছা রং ছিঁড়ে রং ছিঁড়াবে। এখন অন্য মানুষের রং খাওয়ার ইচ্ছা আছে কিনা, অন্য মানুষের বুক ডলা খাওয়ার ইচ্ছা আছে কিনা, সেটা তাদের কাছে ইম্পর্টেন্ট না, সে যেটা করে মজা পাবে সে সেটা করবে, বাকিটা আসলে এটা তো হইতেই পারে, হবে না।
আচ্ছা ভাই, আপনি কনসেন্ট কনসেন্টের কথা বললেন, আমি একটা জিনিস বলি আপনাকে, ওয়েস্টে মনে করেন কনসেন্ট কিন্তু কাইন্ড অফ একটা আইডল অফ ওয়ার্শিপ, রাইট? মানে এভরিথিং আইডল, কনসেন্ট থাকলে ঠিক আছে, কনসেন্ট না থাকলে হচ্ছে মনে করেন আপনার এটা করা যাবে না, এই ধরনের একটা ইয়েতে তারা বিশ্বাস করে। এখন দেখেন কিছু জোকস টাইপ বলি, এটা জোকস বলবো না কি বলবো, আইরনি, এই যে ফেমিনিস্ট মনে করেন যে, এটা অবশ্য আরেকটা আর ডিসকাশন, আমি একটু স্নেকিং করতেছি, সেটা হচ্ছে মনে করেন যে এগুলো একটা অ্যাডাল্ট যদি ডিসকাশনটা, মনে করেন যে একটা একটা ছেলের সাথে একটা মেয়ের যে রিলেশন, ইন্টারকোর্স বা ইন্টারকোর্সের আগের বিভিন্ন স্টেপ, হ্যাঁ, এইসব জায়গায় তো এখন বুঝছেন প্রত্যেকটা জায়গায় কনসেন্ট খুঁজে। মনে করেন একটা ছেলে এমন কিছু করলো একটা মেয়ের সাথে ইন্টারকোর্সের আগে, মেয়েটা পছন্দ হলো না, তুমি এখন আমি কনসেন্ট আর করো নাই, সে তুমি ক্রাইম, এবং এটাকে তারা ক্রিমিনালাইজ করতেছে জিনিসটাকে, জিনিসটা এত হাস্যকর। তখন একজন স্কলার বলছে যে দেখো ভাই, তোমরা ছেলে আর মেয়ে, তোমরা যদি দুজন একটা রুমে গেছো, এটাই তো তুমি কনসেন্ট দিয়ে দিছো। আমি জিনিসটা বুঝতে পারছি কিনা, আসলে খুব অ্যাডাল্ট ডিসকাশন তো, মানে
মানে কনসেন্টের ধারণাটা খুব ভেগ, যে
কনসেন্ট
কতটুকু হলে কনসেন্ট কতটুকু হলে না,
এক্স্যাক্টলি
তো
এক্স্যাক্টলি।
সেটা
এখন
নিয়ে
দেখেন,
খেলা করা যায়।
এখন এটাকে আপনি ইম্পোর্ট করেন এই এই রিয়েলিটিতে, যে একটা মেয়ে যে আসলে যে শাড়ি পরে যাচ্ছে, ইটস অ্যাজিউম যে সে তো সেলিব্রেট করতে আসছে এটা, রাইট? সো
হ্যাঁ
আদার গাইজ ভাবতেছে ওকে সেলিব্রেট করতে আসছে, তো ওয়াই নট মেকিং ফান, তো দিল রং মায়েরা। এখন ঠিক কোন জায়গায় আপনি কনসেন্টটা দিবেন না দিবেন না, এটা হলো মানে আমার লিবারেল সেকুলারিজমে সারা জীবন এই কনসেন্ট নিয়ে একটা ধোঁয়াশাই থেকে যাবে, কখনোই মনে এটা যাবে না, কারণ কোনটাকে কনসেন্ট বলবে না কোনটা কনসেন্ট। যেমন প্রস্টিটিউশনের বিষয়ে, হ্যাঁ তারা বলে কি প্রস্টিটিউশন বাই, যদি আপনি কনসেন্টে চিন্তা করেন প্রস্টিটিউশন কিন্তু অ্যালাউড ওদের বাই লতে বা হওয়া উচিত, কিন্তু ওদের মধ্যে অনেক গ্রুপ বলে না প্রস্টিটিউশনটা অ্যালাউড হওয়া উচিত না, কেন ওটা ট্রু কনসেন্ট না। এখন একটা অ্যাডাল্ট পার্সন সে টাকা কামাচ্ছে শরীর বিক্রি করে দিয়ে, ট্রু কনসেন্ট না। সো আসলে এন্ড অফ দ্য ডে এই কনসেন্টটাই একটা পলিটিক্স, মানে কি বলবো, এই কনসেন্ট দিয়ে তারা যেভাবে খুশি ডিফাইন করে আর কি এই কনসেন্টকে, এবং এরপরে তাদের যত বিপর্যয় যত, এই যে আমরা দেখতেছি এখন মলেস্টেশনের ঘটনাগুলো ঘটতেছে। এনিওয়ে আচ্ছা, আমি এবার একটা জিনিস বলি, আপনি খুব জোর দিয়ে একটা কথা বলছেন বারবার শুরু থেকে, যে ইসলাম ইসলাম নববর্ষ বা বছর ঘুরে যে উদযাপন সেটাকে সাপোর্ট করে না। হ্যাঁ এর মধ্যে আরো এলিমেন্ট গুলো আছে, হারাম এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আছে, বুঝলাম। বাট অনেক মুসলিম স্কলার তো বলে যে ইটস ফাইন। আমি একজনকে চিনি আমেরিকান, এটা নিউ ইয়ার্স এর কনটেক্সটে বলতেছিল, যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি নাকি পার্সিয়ানদের কোন একটা প্রোগ্রাম বা সেলিব্রেশনে গিয়ে আইসক্রিম খেয়েছে, বুঝছেন? তো এটা দিয়ে সে বলছে যে আইসক্রিম, হ্যাঁ এখন আইসক্রিম কম ছিল আল্লাহ জানে, আমি যাই না, সে নাকি বলছে হোয়াটএভার, আমি নাম বললাম না, আমি শুনছি। এখন আমি জাস্ট, এটা একটা টিপ অফ আইসবার্গ, অনেক এভিডেন্স কিন্তু আসে হবে, যে অনেকে বলে না ইটস ফাইন তুমি হারাম কিছু না করলে তো হচ্ছে। সো এখন এটা শুধুমাত্র একজন দুজন বিচ্ছিন্ন না, মনে করেন জামাত ইসলামী বাংলাদেশে তারা কিন্তু আই থিঙ্ক র্যালি বের করে, করে না নববর্ষে?
হ্যাঁ
আই থিঙ্ক করে নববর্ষে, আমি শুনছিলাম, বা নববর্ষে না করুক অন্য কিছু প্রোগ্রামে যে তারা করে আমরা শিওর, ন্যাশনাল কিছু ইয়েতে বছর ঘুরের প্রোগ্রাম যেগুলো আসে সেগুলোতে। এটা রেসপন্স আপনি কি বলবেন, কারণ অনেক মুসলিম এই জিনিসটাকে যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে এটা একটা কনফিউশনের জায়গা হয়ে যায়।
এটা আসলে মানে আমি খুব সিনসিয়ারলি এই জিনিসটা বিশ্বাস করি এবং আমি খুব সিনসিয়ারলি কথাটা বলছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক্সে ফেরত যাব, যে আমরা আমাদের বেসিক্সে যে যদি দেখি যে কুরআন এবং সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ মানে আলী রাদিয়াল্লাহু আনহুর কোন একটা ঘটনা, যে ঘটনা আসলে অন্য অনেক কনটেক্সট ছিল, যে কনটেক্সট গুলা বাদ দিয়ে শুধু একটা ছোট্ট অংশ নিয়ে নিয়ে যদি উপস্থাপন করা হয় তাহলে না, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যেখানেই যে কনফিউশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিনিস দিয়েছেন আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত যাইতে, তার মানে আল্লাহর কুরআন এবং রসুলের সামনে হাদিস, এই দুই দিকে জিনিসের দিকে আমরা ফেরত যাব। ফেরত যে আমরা খুব অনেস্টলি সিনসিয়ারলি সোল সার্চ করব এবং আমরা আমাদের রিসার্চ করব, রিসার্চ করার পর আমাদের যদি মনে হয় যে না আসলে নববর্ষ করার কোনো সমস্যা নাই, তাহলে এটা হচ্ছে তাদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দায়ী থাকবে যে তারা তাদের বুদ্ধিমত্তা অনুসারে তারা কি বুঝছে সেটার ব্যাপারে, তারা যদি ভুল হয় তাহলে তারাও একটা পয়েন্ট পাবে, আর যদি সঠিক হয় তাহলে তো যেটা আমরা মনে করতেছি না যে সঠিক হওয়ার কোনো সুযোগ আছে। সুতরাং আমি এই ব্যাপারটা বলি যে তাহলে আমরা বেসিক্সে ফেরত যাই, মানে আমরা এইটুকুতে অ্যাগ্রি করি যে একটা মুসলিম হিসেবে, এ ভাই আপনি কি কোরআন পুরোটুকু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মেজর হাদিসগুলা বা সব কি আপনি পড়ছেন, আপনাদের কি কোনো এরকম স্কলার আছে যিনি পড়ছেন বা বড় স্কলার বা একাধিক স্কলার, আমরা দেওবন্দকে জিজ্ঞেস করে দেখতে পারি দারুল উলুম দেওবন্দ এই ব্যাপারে কি ফতোয়া দেয়, বা বাংলাদেশের হাট হাজারির কাছে আমরা যেতে পারি, বা অন্যান্য যেই ফতোয়া গিভিং বডিগুলো আছে প্রত্যেকটা মাদ্রাসা দিয়ে থাকে তাদের কাছে আমরা জিজ্ঞেস করতে পারি যে এই ব্যাপারে আপনাদের মতামত কি, এটা কি আসলে ঠিক বা ঠিক না, আর আমরা নিজেরাও পড়াশোনা করে দেখতে পারি তারা যেই দলিলগুলো দিল সেই দলিলগুলো আমরা অ্যানালাইসিস করে দেখি, দেখে আমরা সত্যি অর্থে একটা সোল সার্চিং করি, মানে আমরা বেসিক ফেরত আসি। আমি আপনাকে কিন্তু শাড়ির কবির বা অন্যদের ওনাদেরকে কখনো দেখবেন না যে কোরআন এবং হাদিস এর বেসিসে তারা ফেরত আনে, তারা কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা উসিলায় কোনো একটা হাদিসকে বা কোরআনে আজকে তারা আনে, কিন্তু এই আনেটা হচ্ছে তাদের একটা পয়েন্টকে প্রমাণ করার জন্য। কিন্তু এরকম যদি হয় যে আমাদের কলটা হচ্ছে ঠিক আছে আমরা যে কোনো প্রবলেম সলভ হয় এবং আল্লাহ এবং তার রসুলের কাছে ফেরত যাবো, এটা যদি তাদের কল হয় এবং এই কল যদি তারা স্ট্যাবলিশ করে প্রচার করে এবং প্রচার করার পরে যদি তারা বলে যে এই যে এই কল দেওয়ার পরে আমরা দেখো, এই যে দেখছি আমরা অনেক গবেষণা করে দেখছি, অনেক স্কলার আমাদের সাথে আছেন তারাও গবেষণা করে দেখছে যে আসলেই বাংলা পলান অবশ্যই কোনো সমস্যা না, সমস্যা নাই, আমি আসলে তখন এটা নিয়ে সত্যি কথা বলতে গেলে তাদেরকে আমি ছাড় দিব, পয়েন্ট ডাউট দিব এবং তাদেরকে আমি বলবো যে এটা আসলে তাদের হিসাব আল্লাহর সাথে। কিন্তু এই ব্যাপারটা তো হচ্ছে না, যেহেতু হচ্ছে না, যেহেতু তারা কোনো পয়েন্ট মেক করতে পারতেছে না, কোনো দলিল দিতে পারতেছে না, কোনো স্ট্রং এভিডেন্স দিতে পারতেছে না, তারা সোল সার্চও করতেছে না, তারা ইসলামের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে খুব সিনসিয়ার না, সেক্ষেত্রে তাদেরকে এই জায়গাটাতে আমি সিনসিয়ার হইতে বলবো। এছাড়া আদারওয়াইজ তারা জিনিসটাকে জাস্টিফাই করতেছে, যেটা খুব বড় একটা অপরাধ, জাস্টিফাই করাটা খুব বড় একটা অপরাধ, যে আমি একটা জিনিস মানতে চাচ্ছি না কিন্তু আমি জোর করে অন্য কোন একটা নিয়ে দেখায় মেনে নিলাম। এটা আসলে ইহুদিদের বৈশিষ্ট্য, তারা জাস্টিফাই করতো আল্লাহর হুকুমকে না মেনে তারা জিনিসটাকে,
এখন এখন আরেকটা গ্রুপ আছে, এটা অবশ্য খুব ফ্রেঞ্চ গ্রুপ, বাট জাস্ট যেহেতু আমরা ডিসকাস করতেছি বলি, মনে করে অনেকে মনে করে যে ওকে ফাইন, মুশরিকরা বাংলা ইয়ার বাংলা বছর সেলিব্রেট করতেছে, খ্রিস্টিয়ানরা করতেছে নিউ ইয়ার, আমরা হিজড়ি হিজড়ি বছরটাকে আমরা সেলিব্রেট করি, এটাতে সমস্যা আছে কোনো? কারণ এটা তো ইসলামিক ইসলামিক একটা কনসেপ্টের সাথে রিলেটেড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরা।
হ্যাঁ, কিন্তু রসুল কি হিজড়ি নববর্ষ সেলিব্রেট করছেন কিনা?
না,
হিজড়ি আসলে শুরু হইলো কখন?
হযরত উমরের সময়। ক্যালকুলেশন,
হ্যাঁ, পরে ক্যালকুলেশন করে পরে ব্যাকট্র্যাক করছেন।
মানে যে কারণে আমি আকবরের পয়েন্টটা যে তারা যে বছর গুনতেছেন এখানে আমি আপত্তি করি নাই, আমি যে হালখাতাতে আপত্তি করতেছি না, কেন উমর রাদিয়াল্লাহু আনহু একটা সুবিধার জন্য, শাসনের কাজে সুবিধার জন্য তিনি একটা পয়েন্ট তো ধরতে হবে কাউকে, যে এই পয়েন্ট হচ্ছে আমাদের বছর শুরু, আমরা জর্জিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে নিবো না, আমাদের একটা ক্যালেন্ডার দরকার, ঠিক আছে ক্যালেন্ডার কবে থেকে, যেদিনকে আমরা মদিনায় আসলাম, এটা একটা শুরু। তো এটা তো ওনারা সেলিব্রেট করেন নাই, ওনারা এটা একটা শাসন কার্যের জন্য একটা জিনিস ব্যবহার করছেন, যেটা আমরা ব্যবহার করতেছি, আমরা প্রতি মাসে গেলে বেতন নিচ্ছি না, হিসাব করতেছি না।
আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, এই মানে যারা মোটামুটি ইসলাম মানে ভাবে যে আসলে প্র্যাকটিস করে বা ইসলামের প্রতি সিরিয়াস বা সিনসিয়ারিটি আছে মনে মনে, অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি, এদেরও কিন্তু প্রফেশনালি মানে প্রফেশনের খাতিরে এই বিভিন্ন পয়লা বৈশাখ টাইপের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, যেমন টিচারদের কিছু ইউনিভার্সিটিতে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় অথবা এই কর্পোরেট কিছুই আছে। এক্ষেত্রে একজন মুসলিম যে হু ইজ ট্রাইং টু বি মোর ইউ নো সিনসিয়ার টু ইসলাম, ওর আসলে স্ট্যান্সটা কি হওয়া উচিত? সরাসরি ডিনাই করে দিব যে আমি এগুলোতে নাই, না কিভাবে জিনিস হ্যান্ডেল করা উচিত আপনার মনে হয়?
এটা আসলে ভাই সত্যি কথা বলতে গেলে তাকওয়ার উপর নির্ভর করে, যার তাকওয়া বেশি সে বলবে যে আমি আসবো না, আমি করব না, কারণ এটা আমার ভ্যালুজের সাথে সাংঘর্ষিক, এবং সে তার দলিলগুলো দিবে। যার তাকওয়া অতটা বেশি না, সে হয়তো একটু অন্য মনে করবে, সে বলতে যে স্যার কালকে তো শরীরটা খুব খারাপ ছিল এই জন্য আসতে পারিনি। আর যার তাকওয়া একেবারেই কম, সে হয়তো যাবে, যে তার মনে খচখচ করবে, তবে ওই মনে খচখচটুকু করুক, মানে ওটা হচ্ছে ইমানের লাস্ট স্টেজ আর কি, ওটা যদি না থাকে তাহলে শেষ।
আচ্ছা
আচ্ছা, আমাদের মনে করেন সোফার যে আলোচনাটা হয়েছে, এটা সামারি যদি এরকম করি যে আসলে আমরা পয়লা বৈশাখটা আমাদের মুসলিমদের এই কারণে করা উচিত না, কারণ এটা একটা পেইগানিস্টিক রুট আছে, পৌত্তলিক বা মুশরিকদের একটা একটা রিলিজিয়াস সেলিব্রেশনের সাথে সম্পর্ক আছে, এক। দুই, যে সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে এটা আসলে কোনো বেনিফিট আনতেছে না, রাদার আমরা স্বার্থপর মতো খাচ্ছি দাচ্ছি, মলস্টেশনের ঘটনাগুলো ঘটতেছে এবং সেগুলোকে আমরা ইগনোর করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা বিশ্বাস করি যে ওকে ফাইন আমরা এই জিনিসে বিশ্বাস করি না, সো আমরা আসলে এটার এগেনস্টে কি স্ট্যান্স নিব, বা আমাদের অ্যাকচুয়াল ফাইট ব্যাক করবো কিভাবে, বা আমাদের যদি রিভাইভাল আশা করি আমরা মুসলিমদের কাছ থেকে এই বিষয়ে, আমাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে?
আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি আমরা যেটা করতেছি, যে আমরা লিখতেছি, আমরা বই লিখছি, আমরা ফেসবুকে লিখতেছি, আমরা ব্লগে লিখতেছি, আলহামদুলিল্লাহ এইরকম একটা এপিসোড, যে এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করলাম, যেটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বেশ কিছু মানুষ শুনবে। এখন এই ব্যাপারগুলো আমরা আমাদের ফ্যামিলি, এটা হচ্ছে অনলাইন বেসড গেল, আমরা আমাদের মসজিদগুলোতে হালাকাগুলোতে আমাদের যে তাবলিগ ভাইদের যে বয়ান হয় সেই বয়ানগুলোতে, এবং ইমাম সাহেবরা যে খুতবা দেন খুব ইম্পর্টেন্ট সেই খুতবাগুলোতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, যেটা আসলে মুসলিমদের সাথে কিছু না, এটা আপনারা অ্যাভয়েড করে চলেন, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বলা শুরু করবো। আলহামদুলিল্লাহ মানে আমাদের বাসায় যেটা ছোটবেলা থেকে যে ট্র্যাডিশন চলে আসছিল পান্তা টান্তা খাওয়ার, এই ব্যাপারটা এখন বন্ধ হয়ে গেছে, আমরা পয়লা বৈশাখকে আসলে জাস্ট অন্য 10টা দিনের মধ্যে এখন আমরা ট্রিট করি, ওটা কোনো স্পেশাল দেন না, যা যে যা যেরকম করা হয় সেই জিনিসটা ওই দিনকে ওরকম করা হয়, মানে এটা যে আলাদা একটা দিন ছুটির দিন এটা করতে হবে, এইছাড়া এই ব্যাপারটাও আমরা এখন চেষ্টা করি যে এটাকে আলাদা করে সিঙ্গেল আউট না করার জন্য। এভাবে ইনশাল্লাহ মানে আমরা আমাদের কালচারে আনবো, আমরা অন্য সবাইকে আমরা আস্তে আস্তে বলবো, পুশ করবো এইখান থেকে দূরে থাকার জন্য, দেখা যাবে যে ইনশাল্লাহ আল্লাহ অনেক মানুষকে যাদের হিদায়তের আল্লাহ সুযোগ দিবেন তাদের কাছে ইনফরমেশনটা অ্যাভেলেবল হয়ে গেলে তারা নিজে থেকে এখান থেকে সেভ গার্ড করবে ইনশাল্লাহ।
আচ্ছা, এই যে মাহবুব ভাই আছেন,
জি
সেলফ, আমাদের সেলফ এস্টিমের ব্যাপারে কিছু কথা ছিল আমাদের, একটু একটু বলেন আপনি।
আচ্ছা, আমাদের আসলে বোঝা উচিত এই বাঙালিত্ব নিয়ে যে আমরা গর্ব করি তা আসলে কতটুকু জাস্টিফাইড। এটা কি আমাদের সেলফ এস্টিমকে গ্লোরিফাই করে? যদি মুসলিম গ্লাস দিয়ে দেখি তাহলে আমরা দেখি যে জাতীয়তাবাদ নিয়ে আসলে কোনো গর্ব করার কোনো সুযোগ নেই। আপনারা সবাই জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, কোনো আরবের কোনো অনারবের ওপর শ্রেষ্ঠত্ব নেই আর কোনো অনারবের কোনো আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ জাতীয়তাবাদ নিয়ে কোনো শ্রেষ্ঠত্ব দেখানো যাবে না। আর যদি মুসলিম গ্লাস দিয়ে আমরা নাও দেখি, নাও কনসিডার করি, তাহলে আমাদের রেপুটেশন, আমাদের লেগেসি আসলে কতটুকু? বাইরে যখন আমরা কেউ জানে আমরা যখন বাঙালি, তখন কী এফেক্ট হয়? উল্টো এফেক্ট হয়। এর চেয়ে বিস্তারিত আর নাই বললাম। সুতরাং এই যে ফেক প্রাইডের মতো জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আসলে বাঙালি বাঙালি বলে মুখে ফেনা না তুলে আমাদের নিষ্ঠার সাথে কাজ করা দরকার, রিয়েল হার্ড ওয়ার্ক। চাইনিজ জাপানিজদের দেখেন, এরা কিন্তু বেটার নট বিকজ দে আর চাইনিজ অ্যান্ড জাপানিজ, কারণ তারা হার্ড ওয়ার্কিং। আর আমাদের যদি সেলফ এস্টিম আসলেই অর্জন করতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে আমাদের সাহাবাদের এবং তার পরবর্তী জেনারেশনদের কাছে।
আচ্ছা, তো আমার আজকে এখানে আমরা শেষ করতে পারি। জাজাকাল্লাহ খায়ের উপভাইকে আমাদের প্রোগ্রাম আসার জন্য, ইনশাল্লাহ আবার আপনার সাথে কথা হবে। আচ্ছা উপভাই, একটা এন্ডিং মেসেজ দিয়ে দেন আপনি।
আচ্ছা, এন্ডিং মেসেজ হচ্ছে এইটাই যে আমরা যেন আমাদের লাইফের ব্যাপারে একটু সিনসিয়ার হই, যে আমরা পৃথিবীতে আসছি, কেন আসছি, আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো যেন আমরা একটু চিন্তা করি যে আমরা যে এটা করতেছি এটার কি কোনো বেনিফিট আছে, মানে দুনিয়া এই পারলৌকিক জীবনে অথবা এই দুনিয়াবী জীবনে কি কোনো বেনিফিট আছে কিনা, এই জিনিসটা যেন আমরা একটু চিন্তা করি। মানে আমরা খুব খুব অসচেতন হয়ে গেছি, আমরা খুব উদাস হয়ে গেছি, আমরা খুব আটপৌরে ভাবে আমাদের কাজগুলো করে যাচ্ছি, এই ব্যাপারটা যেন না হয়। তো মানে যেটাই আমরা করি সেটা যেন আমরা চিন্তা ভাবনা করে সুচিন্তিত ভাবে একটা জিনিসটা করি, এইটা হচ্ছে আমার একটা, সবাই যারা শুনতেছে তাদের কাছে একটা অনুরোধ থাকলো। সেটা আমরা ইসলামিক বা নন ইসলামিক যে জিনিসটাই করি সেটা যেন এই চিন্তা ভাবনাটা থাকে। চিন্তা ভাবনাটা থাকলে কিন্তু আসলে আমরা চিন্তা ভাবনা করা শুরু করতে পারবো যেটা কি ঠিক না ভুল, তখন আমরা চিন্তা ভাবনা করা শুরু করতে পারবো ঠিক না ভুল, এই ডেফিনেশনটা আমরা কার কাছ থেকে নিবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবো নাকি শরিয়াহ কবিরের কাছ থেকে নিবো, তখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড গুলো সেট করে তখন আমরা একটা প্রোটোকল মেনে জিনিসগুলো একেবারে খেয়াল খুশি এলোমেলো না হয়ে আমরা একটা ফর্মাল প্রসেসে, একটা স্ট্যান্ডার্ড প্রসেসে কাজগুলো করতে পারবো। এটা আসলে ব্যক্তিগতভাবে আমাদেরকে যেন খুব বেনিফিট করবে, এরকম জাতিগত ভাবে আমাদেরকে বেনিফিট করবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, মানে মূল কথা হলো আমরা আসলে একটু কোশ্চেন করা উচিত নিজেদের কাজকর্মগুলোকে, স্রোতে গা না ভাসা দেওয়া উচিত এবং একটু সিরিয়াস হওয়া উচিত সত্যি বলতে। কারণ আমার কাছে মনে হয় আমরা খুবই, যে আপনি যেটা বললেন যে আসলে আমরা চিন্তা করি না, আসলে আমরা সব করতেছি করতেছি এভরিথিং, এবং আমাদের ফিউচার আমরা কই যাচ্ছি না যাচ্ছি এটা নিয়ে আমার আসলে খুব একটা বদার না। এনিওয়ে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের ভাই আমাদের সাথে থাকার জন্য, ইনশাল্লাহ আবার আসবেন। আর আমাদের লিসানার ভাই এবং বোন যারা আছে, ইনশাল্লাহ আমাদের লিসানার ভাই এবং বোন, আপনারা আমাদের পেজ লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/themuslimglass এবং ওয়েবসাইট হচ্ছে www.themuslimglass.com। আজকে এখানেই শেষ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।